ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশের রাত 10টা এবং ভারতে রাত 9:30টা। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
কলকাতা থেকে
আজ বুধবার রাজ্যের 19টি জেলার 572টি বুথে ত্রিস্তরীয় পঞ্চায়েতের পুনর্নির্বাচন সম্পন্ন হল।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ না দেওয়ার যে হুমকি উত্তর কোরিয়া দিচ্ছে তাতে নতুন করে এই সন্দেহ দানা বেঁধে উঠছে যে পরমাণু অস্ত্র নিরোধের ব্যাপারে কোনো চুক্তি সম্ভব কিনা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 12 জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাজি হন যাতে করে উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা বিধান এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে দেশটিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরমাণু কার্যক্রম বন্ধ করার ব্যাপারে একটা সমঝোতা হয়। কিন্তু আজ উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে কোয়ান রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থার মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের কিমের ভাষায় লাগামহীন মন্তব্যের সমালোচনা করা হয়। মিঃ বল্টন দাবি করছিলেন যে পিয়ংইয়ংকে কোনো রকম ক্ষতিপূরণ বা ছাড় দেবার আগে তাকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং রাসায়নিক অস্ত্র ভাণ্ডার সহ সব রকমের পরমাণু অস্ত্র সম্ভার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। উত্তর কোরিয়ার এই সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া খুব সতর্কতার সঙ্গে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই আপোষহীন অবস্থানে তাঁর ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে ট্রাম্প প্রশাসন সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে এগিয়ে না আসলে উত্তর কোরিয়া ট্রাম্প কিম শীর্ষ বৈঠক থেকে বেরিয়ে আসতে পারে। উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে এটা একেবারেই উদ্ভট ব্যাপার যে বল্টন লিবিয়ার প্রাথমিক পর্যায়ের পরমাণু কর্মসূচি বন্ধ করানোর সঙ্গে উত্তর কোরিয়ার অনেক বেশি আধুনিক এবং বিস্তারিত এই কর্মসূচির তুলনা করেছেন। আরও পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত কিম জং উনের উদারতার এই নিদর্শনকে ভুলভাবে দেখার জন্যে তিনি ট্রাম্প প্রশাসনের নিন্দে করেন। পবিত্র রমজানের সূচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন তিনি রমজানে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মুসলমানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। রমজানের এই পবিত্র মাসে মুসলমানরা তাঁদের একাত্মবোধ ও প্রার্থনার মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিলকে স্মরণ করে থাকেন। অনেকেই এই পবিত্র মাসে রোজা রাখেন, দাতব্য কাজে অংশ নেন, দোয়া করেন এবং কোরআন পাঠ করেন। ট্রাম্প আরও বলেন রমজান হচ্ছে আত্ম উপলব্ধির সময় যার লক্ষ্য হচ্ছে মানুষের আত্মিক বিকাশকে গভীরতর করা এবং আল্লাহ যে অসংখ্য নেয়ামত দিয়েছেন তার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞতা প্রকাশ এবং আত্ম উপলব্ধির মধ্য দিয়ে যারা রমজান পালন করছেন তারা আমাদের সমাজকে শক্তিশালী করতে পারেন, অভাবগ্রস্তদের সাহায্য করতে পারেন এবং কিভাবে পবিত্র জীবন যাপন করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ তুলে ধরতে পারেন। তিনি স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্রের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং ধর্ম পালনকে সম্মান জানায়। সংবিধান নিশ্চিত করেছে যে তাদের বিবেক অনুযায়ী মুসলমানরা রমজান পালন করবেন কোনো রকম সরকারি হস্তক্ষেপ ছাড়াই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আজ যখন রমজান পালনের জন্য এত লোক একত্রিত তখন মেলানিয়া এবং আমিও এই পবিত্র মাসে আপনাদের সঙ্গে যোগ দিলাম। মালয়েশিয়ার সংস্কারবাদী রাজনীতিক আনোয়ার ইব্রাহিম তাঁর দেশের জন্য এক নতুন ভোরকে স্বাগত জানিয়েছেন। রাজার ক্ষমা পাবার পর আনোয়ারের 3 বছরের কারাদণ্ড শেষ হল আজই। কুয়ালালামপুরের হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় 70 বছর বয়সী এই রাজনীতিককে শত শত সমর্থক স্বাগত জানান। ঘাড়ে ব্যথা পাওয়ায় সেখানে তাঁর চিকিৎসা চলছিল। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে দেখা করতে যান। গত সপ্তাহের সংসদ নির্বাচনে তাঁর অ্যালায়েন্স অফ হোপ দলটি জয়লাভ করায় কালিমালিপ্ত প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং তার বারিসান ন্যাশনাল জোট ক্ষমতাচ্যুত হয়। এই দলটি এক নাগাড়ে 6 দশক মালয়েশিয়ার ক্ষমতায় ছিল। আনোয়ার তাঁর দলের এই বিজয়ের জন্য মালয়েশিয়ার জনগণের প্রশংসা করেন এবং বলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মুক্তি ও গণতন্ত্রের নীতির পাশে এসে দাঁড়িয়েছে। আনোয়ার এবং 92 বছর বয়সী মাহাতির মোহাম্মদের মধ্যে বোঝাপড়া হওয়ায় দলটির বিজয় সম্ভব হয়েছে। আনোয়ার বলছেন তিনি মাহাতিরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মাহাতিরের মন্ত্রিসভায় যোগ দেওয়ার ব্যাপারে তাঁর কোনো পরিকল্পনা নেই। বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা মাহাতির বলছেন তিনি 2 বছর ক্ষমতায় থাকবেন এবং তারপর আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করবেন, তবে তার আগে তাঁকে সংসদে পুনর্নির্বাচিত হতে হবে। বিএনপি নেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেওয়ার ব্যাপারে সেখানকার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখেছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় এতিমখানার তহবিল থেকে $2,500,000 আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে গত ফেব্রুয়ারি মাসে দোষী সাব্যস্ত করা হয়। এই রায়ের কারণে 72 বছর বয়সী খালেদা জিয়া ডিসেম্বরের সাধারণ নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষিত হয়েছেন। তাঁর কৌশলীরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
হাইকোর্টের দেয়া জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন দুদকের করা আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ রায় দিয়েছে। একই সঙ্গে বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া যে আপিল করেছেন, সে আপিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আদালতের রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মধু আহমেদ সাংবাদিকদের বলেন,
তার মুক্তির পথে আশা করি আর কোনো বাধা থাকবে না। যদি বাধা থাকে, সরকার যদি কৌশল করে, সেসব ব্যবস্থা আমরা নেব এবং তিনি খুব শিগগির মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।
জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পশ্চিমবঙ্গে আজ বুধবার 19টি জেলার 572টি কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েতের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কমিশনের তরফে জানানো হয়, আজকের ভোটে প্রতিটি বুথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। প্রতিটি বুথে নিরাপত্তার দায়িত্বে ছিল একজন করে ASI ও একজন সশস্ত্র রক্ষী। আজকের পুনর্নির্বাচনে কোনো অশান্তি এড়াতে তৎপর ছিল নির্বাচন কমিশনও। আগামীকাল 17ই মে রাজ্যের পঞ্চায়েত ভোটের ভোট গণনা। এদিকে হাওড়া জেলার সাঁকরাইলে আকবর আলী কাজী স্কুলের পুনর্নির্বাচন চলাকালীন ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আজ 5টি তাজা বোমা। অন্যদিকে বালুরঘাটের মাঝিয়ানে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, সেই সাথে আজও পুনর্নির্বাচনের রণক্ষেত্রে চেয়ারা নেয় মালদহের রতুয়া। একই সাথে পুনর্নির্বাচনে বোমাবাজি হয় ফরাক্কায়। মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর বুথের বাইরে চলে বোমাবাজি, আহত হন কয়েকজন ভোটার। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ভোট পরবর্তী হিংসার বলি মৃত মোহাম্মদ আসিরউদ্দিন, যিনি নাকি একজন নির্দল সমর্থক। কোচবিহারের দিনহাটায় গীতালদহের হরিহাটে পুলিশের তারাকে অস্ত্র ফেলে পালালো দুষ্কৃতীরা, উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলাফলের পর সভাপতি হিসেবে রাহুল গান্ধীর যোগ্যতা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে। কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
অল্পদিন আগেই কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী, কিন্তু তারপর থেকে একটিও বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে জিতিয়ে আনতে পারেননি রাহুল গান্ধী। কর্ণাটকে JDS দলের সঙ্গে বুদ্ধি করে জোট বাঁধতে রাজি হয়ে গেলে হয়তো এখন অন্যরকম ফলাফল হতো জোটের। অর্থাৎ রাহুলের নেতৃত্ব দেবার ক্ষমতা নিয়েই প্রশ্ন ওঠা শুরু করেছে কংগ্রেস দলের মধ্যেই। অন্যান্য দলের সঙ্গে বিজেপি বিরোধী জোট গড়তে কংগ্রেস অরাজি না হলেও 2019 সালে সেই জোটের নেতৃত্ব আর কোনো দলকে এখনো ছাড়তে রাজি নয় কংগ্রেস। এবছরেই আরও 3-3টি বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন। কর্ণাটকে কংগ্রেসের খারাপ ফলাফলের পর দলের নেতা কর্মীরা যেমন হতাশ, বিজেপি নেতা কর্মীরা তেমনি নতুন লড়াইয়ের জন্য উদ্দীপ্ত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি পুলিশ ফাঁড়িতে আক্রমণে একজন পুলিশ নিহত হয়েছে। 5 জন লোক একটি গাড়িতে করে রিয়াউ শহরের ওই পুলিশ ফাঁড়ির ফটকে চলে আসে এবং লাফ দিয়ে পুলিশকে তলোয়ার দিয়ে আক্রমণ করে। পুলিশ এদের মধ্যে 4 জনকে গুলি করে হত্যা করেছে এবং 5ম জন পালানোর সময় ধরা পড়ে। অন্তত একজন সাংবাদিক যিনি সেখানে অন্য একটি নির্ধারিত অনুষ্ঠানের রিপোর্ট তৈরির জন্য এসেছিলেন তিনিও এই ঘটনায় আহত হন। আজকের এই আক্রমণে ঠিক দুদিন আগে ছজন আত্মঘাতী বোমাবাজের একটি পরিবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় তিনটি গির্জায় আক্রমণ চালিয়ে 13 জনকে হত্যা এবং আরও 41 জনকে জখম করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় তেল আভিভ থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অনুষ্ঠান সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সঞ্জনা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে তেল আভিভ থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ এফতেকার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি। ডক্টর সৈয়দ এফতেকার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ঢাকা থেকে ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের একজন কলার ইতিমধ্যেই কল করেছেন, শহীদুল আলম। তিনি জিনিভা থেকে কল করেছেন। হ্যালো শহীদুল আলম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
শহীদুল আলম স্বপন, জেনেভা সুইজারল্যান্ড থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমার হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় তেল আভিভ থেকে জেরুজালেমের যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য আর প্রশ্ন। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ করা নিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠল, প্রাণ গেল অনেকের। 1967 সালে মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েল শুধু আরব দেশগুলোকে পরাজিতই করেনি, তারা মিশরের কাছ থেকে গাজা তীর এবং সিনাই উপত্যকা দখল করে নেয়। আবার জর্দানের কাছ থেকে কেড়ে নেয় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। সিরিয়ার কাছ থেকে নিয়ে নেয় গোলান উপত্যকা। এদিকে দখলে নেওয়ার পর থেকে পূর্ব জেরুজালেমকে রাজধানীর দাবি করে আসছে ইসরায়েল। কিন্তু এই দখলদারি থেকে অবৈধ মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়, তাই তারা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে সবসময়। এরকম দীর্ঘ দ্বন্দ্বের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রই প্রথম রাষ্ট্র যে কিনা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল আর দূতাবাস স্থানান্তরণ করে মধ্যপ্রাচ্যকে আবারও সংকটে ফেলল। এতে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হলেন বই কি, কিন্তু যুক্তরাষ্ট্রের কি খুব একটা লাভ হলো? ধন্যবাদ সবাইকে আপনাদের মতামতের জন্য।
অনেক ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন করার জন্য, আর অত দূর থেকে জেনেভা থেকে আপনি প্রশ্ন করেছেন। ডক্টর সৈয়দ ইফতেকার আহমেদ, আপনার কাছে প্রথমে যাচ্ছি, যদি আপনি শহীদুল আলমের প্রশ্নের জবাব দেন।
ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা যুক্তরাষ্ট্র আসলে কূটনৈতিকভাবে কি লাভ হলো? যেটা মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে লাভ হওয়ার কোনো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনার আমরা জানি যে 1995 সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করেছিল। সেই আইন পাশের বিষয়টি ছিল যে মার্কিন যে দূতাবাস তেল আভিভে রয়েছে সেটা জেরুজালেমে স্থানান্তর করবার। কিন্তু পরবর্তীতে আমরা দেখে এসেছিলাম 1995 সাল থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন সবাই কিন্তু ন্যাশনাল সিকিউরিটি একটি গ্রাউন্ড দেখিয়ে যে দূতাবাস স্থানান্তর করা ন্যাশনাল সিকিউরিটির যে ইন্টারেস্ট তার বিপরীতে যায়, সেটি বলে প্রতি ছয় মাস অন্তরান্তর এই যে আইনটি সেটিকে বাইপাস করে এই স্থানান্তর প্রক্রিয়াটিকে আপনার স্থগিত রেখে আসছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন দীর্ঘ সময় ধরেই যে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন, এবং তিনি সেই কাজটি করলেন। এবং এটি করতে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টা করলো, যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমস্ত আরব রাষ্ট্র রয়েছে এবং মুসলিম রাষ্ট্র রয়েছে, সে মুসলিম রাষ্ট্রের থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর একটু বিচ্ছিন্ন হয়ে গেল। এমনি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যকে ঘিরে বিভিন্ন যে পলিসি ইরাক আফগানিস্তান বা লিবিয়াতে ঘিরে এক ধরনের অসন্তোষ কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল। সুতরাং এ ধরনের একটি মুভ, এটি কূটনৈতিক খুব একটি প্রজ্ঞার পরিচয় নয় বলে অনেক বিশ্লেষক মনে করেন, এবং যিনি প্রশ্ন করেছেন তিনিও সঠিকই বলেছেন এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকভাবে খুব একটা লাভবান হলো বলে আমার কাছে মনে হয়নি।
অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ।
ধন্যবাদ। আসলে আমরা পুরো আমেরিকাকে যেভাবে দেখি বা পুরো রাষ্ট্রটাকে যেভাবে দেখি সেই অবস্থা বর্তমানে আর নেই। সেটা শুধু আমেরিকার ব্যাপারে নেই, অনেক দেশের ব্যাপারে নেই, কারণ আমেরিকার মধ্যে একাধিক আমেরিকা তৈরি হয়েছে, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে যারা সাপোর্ট করেন তাদের একটা আমেরিকা তৈরি হয়েছে। তাদের দিক থেকে যদি আমি দেখি তাহলে তারা বড় আকারে বলবেন যে লাভবান হয়েছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের সময় বলেছেন এবং সেই হিসেবে আমরা দেখেছি যদিও 3 মিলিয়ন ভোট কম পেয়েছে, কিন্তু ইলেকশনের যে মেকানিজম এমন কোন সন্দেহ নেই, হয়তো কিছুটা পুতিনের সাপোর্টও আছে, হয়তো বা রাশিয়ার কিছু একটা সাপোর্ট আছে, সব মিলে যেভাবে তারা ক্ষমতায় এসেছে তাদের লাভ হয়েছে। তো আমি মনে করি যে ওই যে আমেরিকাকে ভাবা যে পুরো আমেরিকা নিয়ে রাষ্ট্র, সেটা বুঝি আর চলছে না, এবং সেটাই আমাদের দেখা দরকার। কারণ যারা আমেরিকায় এখন আছেন আমি মনে করি তারা এই সমস্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। শুধু ডোনাল্ড ট্রাম্প এসেছেন তাই না, কিন্তু যেই মানসিকতা, যেই চিন্তা ভাবনা এবং একের পর এক যেই ঘটনা ঘটাচ্ছে, সেটা এনভায়রনমেন্ট থেকে শুরু করে সেটা বিভিন্ন বিষয় যদি আমি আনি, তাহলে দেখা যাবে যে নতুন একটা আমেরিকা তৈরি হয়েছে আমেরিকার ভিতরেই। সেই আমেরিকার আমি মনে করি যে বড় লাভ হয়েছে। এখন এই আমেরিকা কতদিন থাকবে, কত দূর যাবে, সেটা ওই ঘুরে ফিরে কিন্তু আমেরিকা যারা আছেন তারাই এটা ভালো করে বুঝতে পারবেন, এবং তাদের উপরই কিন্তু পুরো রেসপন্সিবিলিটি পড়ছে।
অনেক ধন্যবাদ। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে তেল আভিভ থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আপনারা যারা অনেকেই ফেসবুকে আপনাদের নম্বর দিচ্ছেন, টেলিফোন নম্বর দিচ্ছেন, এবং আমরা তাদের কল করব, কিন্তু আপনারা যদি সেই সঙ্গে আপনাদের প্রশ্নও করেন ফেসবুকে তাহলে আমি সঙ্গে সঙ্গেই তার পড়ে শোনাতে পারবো, ঠিক আছে? শ্রোতা বন্ধুরা, আপনারা যে কথাটা বললাম যে আপনারা যদি সরাসরি আমাদের টেলিফোন করতে চান, আমাদের নম্বর হচ্ছে 202-619-3062। এবারে আমরা আরেকজন শ্রোতার কাছে যাব। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
গাজীপুর থেকে মাসুমদুল্লাহ মাজেদ। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, পর্যটন মিডিয়াকে সেজন্য শুভেচ্ছা। আসলে যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে যে তেল আবিব থেকে জেরুজালেমে তাদের এমবেসি সরিয়ে নিয়েছে, সেজন্য ওখানে ফিলিস্তিনি আন্দোলন করতেছে। তবে এটা আসলে আগে থেকে চিন্তা ভাবনা করে জনমতে সহযোগিতা নিয়ে করলে আমার মনে হয় ভালো হয়েছে, এবং এটা কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টা এখন একটু গুরুত্ব দিলে ভালো হয়। তা আগে সরকারগুলো তো এভাবে চিন্তা করে, এখন হুটহাট করে সেই বর্তমান সরকার এটা কিনা করলো, আসলে আমার কাছে একটু দ্বিধা মনে হচ্ছে। তবে এখানে একটা ভূত করলেও আমার পরামর্শ হলো যে দুই জায়গায় ভূতের ব্যবস্থা করা হয়েছে, যাতে জন্য সুবিধা হয়। ফিলিস্তিনের এত লোকজন মারা গেল, এটা আসলে সরকারের গুরুত্ব দেওয়া উচিত, যুক্তরাষ্ট্র সরকার এটা নিয়ে আসলে একটু কাজ করা উচিত বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনার প্রশ্ন করার জন্য। এবং মাসুম বিল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে যে এই পদক্ষেপ নেওয়াটা ঠিক হয়নি, কিন্তু এখন কি করা যায় সেটাই তার প্রশ্ন। যেহেতু আমরা তো দেখছি সারা পৃথিবীতে এর একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং ফিলিস্তিনিরা, বহু ফিলিস্তিনি মারা গেছেন, এর জন্য অনেক অনেকেই সেটার সমালোচনা করছেন। অন্য জায়গা থেকে, যেমন তুরস্ক থেকে রাষ্ট্রদূত, ইসরায়েল থেকে এবং আমেরিকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়েছে, এরকম অনেক কিছু হচ্ছে। আমি ডক্টর সাইদ ইফতেখার আহমেদের কাছে ফিরে যাচ্ছি। আপনি মাসুম বিল্লাহ যেটা বললেন যে এর সমাধান এখন কি করা যায়, আপনি কি বলেন?
একটা তো হচ্ছে তাত্ত্বিকভাবে সমাধান, এটা করা যায় বা সেটা করা যায় বা এটা করা উচিত বা সেটা করা উচিত, কিন্তু ইন রিয়েলিটি কি কি করা সম্ভব সেটা হচ্ছে মূল প্রশ্ন। যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে অবগত তারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতির একটি বড় বিষয় কিন্তু হচ্ছে এখানে পাওয়ার গেম, কে পাওয়ারফুল সেখানে, সেই কিন্তু আপনার যে যে গেমের যে নিয়ম কানুন সেই কিন্তু সেটা কন্ট্রোল করে। এখানে কিন্তু ফেয়ার গেমের কোনো কিন্তু অবকাশটা সেখানে নেই। এখানে হচ্ছে যে পাওয়ার পলিটিক্সটা হচ্ছে এখানে মূল রোলটা প্লে করে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচাইতে পাওয়ারফুল একটা স্টেট, সুতরাং সেই স্টেটের বিরুদ্ধে অন্য যারা দুর্বল তার পক্ষে কিন্তু কোনো একটা অ্যাক্ট করা কিন্তু অনেকটা ইম্পসিবল একটা ব্যাপার। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে সমস্যাটা কি তৈরি হলো, কেন জেরুজালেমে আপনার যে মার্কিন এমবেসি কে সরিয়ে নেওয়ার ফলে প্রবলেমটা কোথায় হলো, কেন সমস্যাটা? সমস্যাটা হচ্ছে এই কারণে যে 1947 সালে জাতিসংঘ আপনার জেরুজালেমকে ইন্টারন্যাশনাল সিটি ডিক্লেয়ার করে, কিন্তু পরবর্তীতে আপনি 1949 সালে আপনি যেটা হলো যে আপনার ইসরায়েল পশ্চিম জেরুজালেমকে দখল করে নেয় এবং পূর্ব জেরুজালেম কিন্তু জর্ডানের কন্ট্রোলে ছিল। পরবর্তীতে 1967 সালের পর সেই পূর্ব জেরুজালেমেরও আপনার ইসরায়েল দখল করে নেয়, কিন্তু আপনার যে টু স্টেট যে সলিউশনের কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু, এবং প্যালেস্টাইনও যেটা মনে করে যে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী করে আপনার টু স্টেট একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে, কিন্তু ইসরায়েল যেটা মনে করতে চাচ্ছে যে পুরো জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী, সে পূর্ব জেরুজালেমকে আপনার প্যালেস্টাইনদের কাছে ছেড়ে দিতে রাজি নয়। সমস্যাটা কিন্তু সেখান থেকেই, সুতরাং, এবং যেটা মনে করা হচ্ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবার আগে যে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলির একটা সমাধান করা যাবে, কিন্তু আমরা দেখছি যে বর্তমান প্রশাসন সে আলাপ আলোচনার ধার না ধরে আপনার বিশ্ব জনমতকে উপেক্ষা করে বা মধ্যপ্রাচ্যের যে অন্যান্য রাষ্ট্র রয়েছে সেগুলিকে, তাদের মতকে উপেক্ষা করে, প্যালেস্টিনিয়ানদের উপেক্ষা করেই কিন্তু সেই, এবং অনেক আমেরিকানদের যে আপনার মত সেই মতকে উপেক্ষা করেও কিন্তু বর্তমান প্রশাসন আপনার জেরুজালেমে রাজধানীকে সরিয়ে নিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সাধারণ নাগরিক বা অনেক রাজনীতিবিদ সেটাও একটি পজিটিভ মুভ বলে মনে করে না। সমস্যাটা কিন্তু সেই জায়গাতেই। সুতরাং এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে না চায়, তাহলে যারা অন্যান্য আরব রাষ্ট্র রয়েছে বা বিশ্বের অন্যান্য রাষ্ট্র রয়েছে তাদের পক্ষে কিন্তু খুব একটা কার্যকর ভূমিকা পালন করার খুব একটা অবকাশ আছে বলে আমার কাছে মনে হয় না।
অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি কিছু বলবেন ব্যাপারে?
আমার কাছে মনে হচ্ছে যে সমস্যাটা মানে আজকে যে সমস্যাটা সেটা এই এমবাসি শিফট করেছে সেটার যে বড় একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হলো যে যেটাকে আমরা দেখছি যে প্যালেস্টাইনে 50-এর উপরে মারা গেছেন এবং 2,500-এর উপরে মনে হয় আহত হয়েছেন। এটাই একটা বিরাট সমস্যা, মানে এটা হলো একেবারে নতুন সমস্যা যেখানে আমেরিকার একটা সরকারের কমপ্লিসিটি আছে। এটা দেখা দরকার এই কারণে, কারণ আমরা যেহেতু আধুনিক প্রযুক্তি আছে, টেলিভিশন চ্যানেল দেখা যাচ্ছে এবং রীতিমতো যারা ওখানে আছেন রিপোর্টার্স তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি যে তারা সবাই নিরস্ত্র ছিলেন, একেবারে আনআর্মড, এবং এমনও হয়েছে যে সেখানে শিশুও মারা গেছে, এমনকি মানে কি বলা হয় ডিজেবল পার্সনও মারা গেছে। যদি তাই হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু অন্যদিকে যাচ্ছে। এখন এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা হবে কিনা, এটা আন্তর্জাতিক মহলে যাবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি গত 2 দশক দেখি তাহলে আন্তর্জাতিক মহলে একাধিক ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্টস তৈরি করা হয়েছে, বিভিন্ন লিগাল ইনস্ট্রুমেন্টস তৈরি করা হয়েছে। এখন সবগুলো কিন্তু ভেঙে যাবে যদি এবার এই বিষয়ে যদি কিছু না করে। আমি তাই মনে হচ্ছে না যে এম্বাসি স্থানান্তর সেই বিষয়টি কিন্তু এখন আর বড় হয়ে থাকলো না, এবং তার একটা হয়তো আর একটা উপায় ছিল যে ঠিক আছে প্যালেস্তাইনে যেই পাশে আছে সেখানে হয়তো আমেরিকা বলছে আচ্ছা ঠিক আছে আমার এম্বাসি ওপাশেও থাকবে, সেটা দিক থেকে একটা সমাজ। কিন্তু এখন যে সমস্যাটা হয়ে গেছে যে ইসরায়েল যে যে জিনিসটা করলো এবং যেখানে যে কথাবার্তা আমরা দেখছি সেখানে আমেরিকা নিজেই বলতে গেলে এর সাথে রীতিমতো তার কি বলে হাত জড়িত, সেই জায়গায় কি হবে আন্তর্জাতিক মহলে এটা কোন জায়গায় নিয়ে যাবে আমি মনে করি সেটা বল। এবং এই জিনিসটা কিন্তু থাকবে না, আজকে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলো কিন্তু যখন থাকবেন না তখন কিন্তু এই বিষয়টা আবার চলে আসবে, সেটাই আমি মনে করি যে বড় একটা বিষয় এখন।
অনেক ধন্যবাদ। আপনি ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি যে কথাটা বলছিলেন যে যে অনেক বিপুল সংখ্যক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে, বহু মানবাধিকার সংগঠন কিন্তু এটা তদন্ত করার জন্য ইতিমধ্যেই বলেছে। আমাদের আরেকজন শ্রোতা আছেন, লিয়াকাত আলী। হ্যালো লিয়াকাত আলী, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন।
আজকের যে আলোচক কথা বলছেন, সুন্দর আলোচক সবাইকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম লিয়াকাত, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
যে আজকে আমাদের যে সমস্যাটুকু এখানে, যে আমরা যেটা ভাবি যে আমাদের এশিয়া সাব কন্টিনেন্টাল আরব গালফ এসব যে সমস্যাগুলো সমাধান হয়ে থাকে এগুলোর মধ্যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে একটা হাত সাহায্যের হাত নিয়ে আসে, আর যেখানে আজকে আরব কান্ট্রিতে যে মুসলিম এভাবে মারা হচ্ছে এই স্থানান্তর হচ্ছে, আমার যারা আলোচক উনিও সে কথা বলছে, যেখানে যাদেরকে আশা করা যাচ্ছে যারা সমাধান করবে, আর বর্তমান এই যে ট্রাম্প সরকার আছে এটা কি ট্রাম্প সরকার প্রশাসন চালাচ্ছে না অন্য কারো চালাচ্ছে, যেখানে একটা সংগঠিত হওয়ার পিছনে ওনাদের হাত থাকে। আর এই অবসান তো আর ওনারাই যখন এই মধ্যে হাত দিয়ে এই কাজ হচ্ছে, এটার অবসান কি হবে? আমার তো মনে হয় না যে এটা পুরো আরব বিশ্ব নয়, এটা তো আস্তে আস্তে সারা বিশ্ব হয়ে যাবে, যে যেখানে সমাধানই হবে না।
ধন্যবাদ প্রশ্নকর্তা লিয়াকাত আলী। যেটা বলছিলেন যে তিনি মনে করেন না যে এর কোনো সমাধান হবে, ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনি কি বলেন?
সমাধান তো আসতেই হবে, কারণ আটলিস্ট আশা থাকতেই হবে, মানুষ আশা ছাড়া তো বেঁচে থাকতে পারছে না। মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় 63 মিলিয়ন ভোট পেয়েছে, এই যে 63 মিলিয়ন ভোট পেল আমি মনে করি যে সেখানে আমাদের এখন নজর দেওয়া দরকার। কারণ হচ্ছে যে এই যারা ভোট দিয়েছেন তারা স্বাভাবিকভাবে কোনো না কোনো কারণে ভোট দিয়েছেন, সেখানে যদি পরিবর্তনটা আমরা না আনতে পারি, যদি আমি বারবার বলছি কিন্তু যে মূল সমস্যাতে কিন্তু যতটা ইসরায়েলে তার চেয়ে বড় বেশি কিন্তু আমেরিকায়, সেই জায়গায় যদি আমি সমাধান আনতে চাই, আমি যদি আসলেই প্যালেস্তাইন সমাধান আনতে চাই, তাহলে কিন্তু আমি ওই আমেরিকার ভিতরে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। এখন দেখা যাচ্ছে যে যদিও আমেরিকায় যদি আমি বিশ্ববিদ্যালয় যদি দেখি, একাধিক বিশ্ববিদ্যালয় আছে, প্রথম 10-এর মধ্যে বেশ কতগুলো নাম করে, কিন্তু দেখা যাচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে এত ভালো বিশ্ববিদ্যালয় থাকা পরেও কিন্তু যেই চিন্তাধারা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এসেছেন, যেটা মূল বিশ্ববিদ্যালয়ে কিন্তু চর্চা করা হচ্ছে না, কিন্তু এরকম একজন বসে থাকেন সেই জায়গায় সমস্যাটা রয়ে গেছে। এরকম কেমন করে হলো? এটা যদি একটা আন্ডার ডেভেলপ একেবারে কোন একটা আফ্রিকান দেশে হতো বা এশিয়ান দেশে, তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারত যে স্পেসটা খুবই একেবারে কোন ফাঁসা, সেখানে ওই ধরনের কিছু বার হয়ে এসেছে। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে যে চিন্তা ভাবনাটা 63 মিলিয়ন ভোট, এত এতটা কম সাংঘাতিক, যদিও হিলারি ক্লিনটনের চেয়ে 3 মিলিয়ন ভোট কম পেয়েও উনি জিতে এসেছেন, কিন্তু এই যে জিতে আসলেন সেই জায়গায় যদি আমি নজর না দিই, যার জন্য আমি মনে করি যে অনেক বড় কাজ কিন্তু এখন করা দরকার, যদি আমাকে আসলেই জিনিসটাকে সমাধান করতে হবে। আজকে হয়তো প্যালেস্তাইন দেখতে পাচ্ছি, কিন্তু একাধিক জায়গায় কিন্তু আমরা দেখছি যে নতুন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে, এমনকি ফেক নিউজ বলে একটা শব্দ তৈরি হচ্ছে, পোস্ট ট্রুথ বলে একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিশ্বের দিকে আমরা যাচ্ছি।
ফেক নিউজ যেটা আপনি বললেন সেটা অন্যান্য অন্যান্য নেতারাও এখন বিশ্বে দেখা যাচ্ছে যে তারা ওই একই শব্দ ব্যবহার করছেন ফেক নিউজ কথাটি। আমাদের একজন শ্রোতা ফেসবুকে লিখেছেন, প্রদীপ কুণ্ডু, আমি পড়ে শোনাচ্ছি, জেরুজালেম ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার মর্যাদা বাড়াবে বলে মনে হয় না, এটা লিখেছেন প্রদীপ কুণ্ডু। আমাদের আরেকজন শ্রোতা কল করেছেন, রামিজুল ইসলাম রুমি, তিনিও ফেসবুকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। রামিজুল ইসলাম রুমি বলুন।
আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে রমিজুল ইসলাম রুমি বলছিলাম। আমি যেটা মনে করি যে কয়েক দশক আগেও কিন্তু ইসরায়েল রাষ্ট্রের এখানে অস্তিত্ব ছিল না, এবং আমেরিকা এবং যুক্তরাজ্যের যে পৃষ্ঠপোষকতায় ইসরায়েল নামক একটা সন্ত্রাসী রাষ্ট্রের যে প্রতিষ্ঠা হলো মধ্যপ্রাচ্যে। আমার কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের প্রতি যদি শুধুমাত্র যদি ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের প্রতি যদি তাদের এত দরদ থাকে, 60-70 লাখ এই ইহুদিকে আমেরিকার বিস্তীর্ণ এলাকা আছে, রাশিয়া উত্তর মেরু দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকা আছে, এই ইহুদিদেরকে নিয়ে গিয়ে সেখানে বসবাসের উপযোগী বা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিতে পারে। আর যদি মানবতার খাতিরেই যদি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে অবস্থান করতে হয়, তাহলে উচিত হবে ইসরায়েলকে অবশ্যই শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনিদের সাথে 1948 সালে যে রাষ্ট্র এবং সীমান্ত চুক্তির মাধ্যমে যে রাষ্ট্র বিভাজন ছিল সেইভাবে মেনে নেওয়া। কিন্তু এইখানে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় যে দুর্বলতা, মুসলমানরা এখন বর্তমান বিশ্বে হচ্ছে সংবাদপত্র, সাংবাদিক বা ইহুদি বা খ্রিস্টিয়ান বা অন্য সকল জাতি ধর্মের কাছে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হয়েছে। এইখানটায় হচ্ছে আসলে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে, যেমন বিভিন্ন খবর এবং নিউজে আমরা দেখতে পাই যে
রামিজুল ইসলাম, ধন্যবাদ, আমাদের এখন অন্য আমরা বিশ্লেষকদের কাছে যাব তাদের মতামত জানার জন্য, তবে ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন করার জন্য, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
ধন্যবাদ। আমি যে লিয়াকতালে যে প্রশ্নটা করেছিলেন সেটা সূত্র ধরে একটু আলোচনাটা করি। উনি বলতে চাচ্ছিলেন যে, যেটা আমি বুঝতে পারছিলাম, যে ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব সেখানে মুসলিমদের বিরুদ্ধে এক ধরনের মানে নীতি পরিচালনা করছে। তো আমি একটি ইনফরমেশন সেখানে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জেরুজালেমের যে টোটাল পপুলেশন সেখানে 8.5 লক্ষ লোক বসবাস করেন, তার মধ্যে 37% হচ্ছেন আরব, এবং এই 37% আরবদের মধ্যে 4% কিন্তু খ্রিশ্চান, এবং প্যালেস্টাইনের যে টোটাল পপুলেশন রয়েছে সেটা কিন্তু শুধু মুসলিম পপুলেশন নয়, একটি খ্রিশ্চান পপুলেশনও সেখানে রয়েছে, এবং খ্রিশ্চান জনগোষ্ঠী কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদও সেখানে রয়েছে। ইসরায়েলের যে পলিসিটা সেটা কিন্তু শুধুমাত্র মুসলিম প্যালেস্টাইনদেরকে টার্গেট করে নয়, যারা প্যালেস্টাইনিয়ান সেটা মুসলিম হোক বা খ্রিস্টান হোক, অর্থাৎ যারা সেখানে খ্রিস্টান তারাও কিন্তু ইসরায়েলের যে আপনার পলিসি সে পলিসির ভিকটিম হচ্ছে, বা মার্কিন যে পলিসি সে মার্কিন পলিসির ভিকটিম কিন্তু খ্রিস্টানরাও হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু মুসলিমটা এখানে মূল ফ্যাক্টর কাজ করছে না, কাজ করছে যে প্যালেস্টিনিয়ান পপুলেশন মেইনলি। সুতরাং যে মুসলিম ক্যাটাগরিটা ইউজ করাটা বোধ হয় হলে আরেকটি যে পপুলেশন রয়েছে তারা কিন্তু তার বাইরে থেকে যাচ্ছে, তারা যে ভিকটিম হচ্ছে তাদেরকে কিন্তু আমরা ইগনোর করছি। খ্রিস্টান পপুলেশনটা মাইনরিটি সেখানে, কিন্তু তারাও কিন্তু সেই পলিসি ভিকটিম, তারাও কিন্তু প্রাণ দিচ্ছে বিক্ষোভে বা বিভিন্ন জায়গায়। আর আরেকটি জিনিস আমি এখানে আলোচনা আনতে চাই, ডক্টর ইমতিয়াজ আহমেদ যেটা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এত ভালো ভালো বিশ্ববিদ্যালয় থাকার পরও কি করে ডোনাল্ড ট্রাম্প বা এই ধরনের নীতি সামনে চলে এসেছে। দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার ফলে আমি যে জিনিসটা এখানে অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা এ পলিটিক্যাল সোসাইটি তৈরি হয়েছে, বা বি রাজনীতিকরণ, যেটা সমাজের মধ্যে রাজনীতি সম্পর্কে অনাগ্রহ, এবং এই অনাগ্রহ আরেকটি কারণ হচ্ছে যে মার্কিন যে মিডিয়া, সেই মিডিয়ার যে আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ তেমন একটা দেখানো হয় না, যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আর কি আপনি যত বড় বড় মিডিয়া দেখেন সব ন্যাশনাল পলিটিক্স অথবা খুব সিলি বিষয়গুলো এখানে কিন্তু খুব বড় করে দেখানো হচ্ছে। হ্যাঁ, যে খুব আপনার হালকা কতগুলো বিষয় নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা মিডিয়া এখানে আলোচনা করে যাচ্ছে, এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয়গুলো কিন্তু মিডিয়া আপনার ইগনোর করে যাচ্ছে। ফলে যেটা দাঁড়িয়েছে আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে মাস পপুলেশন, তাদের কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যেটা, সে রাজনীতি সম্পর্কে আগ্রহ বা নলেজ কিন্তু অত্যন্ত সীমিত, এবং তারা খুব একটা কনসার্নও না না কি হচ্ছে। এবং মেইন স্ট্রিম মিডিয়া এক ধরনের একপেশে যে নিউজ পরিবেশনা, সে নিউজ পরিবেশনের ফলে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি বা অন্যান্য অঞ্চলের যে পরিস্থিতি, সে সম্পর্কে তারা এক ধরনের অন্ধকারে থেকে যাচ্ছে। এই অন্ধকারে থাকবার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন নেতৃত্ব চলে আসছে, সেই এই ধরনের নেতৃত্ব যারা আপনার বিশ্ব জনমত কে যারা শ্রদ্ধা করবে, এ ধরনের নেতৃত্ব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে না। এবং জনগণও কিন্তু আজকে আমরা দেখছি, আমরা দেখলাম 20-30 বছরের মধ্যে এক ধরনের যে যে জনগোষ্ঠী তৈরি হয়েছে বিরাজনীতিকরণের ফলে, তারাও ফলে কি হচ্ছে যে আপনার মার্কিন সরকার যেভাবে বলছে জনগণ সেটাকে সঠিক বলে ধরে নিচ্ছে, একটা বড় সংখ্যক জনগণ। আমি কিন্তু সমস্ত জনগণকে সেটা বলছি না। আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা যে জিনিসটা আমরা দেখি, যদি আমরা একটা তুলনামূলক আলোচনা দিই, আমরা কিন্তু এন্টি গভর্নমেন্ট একটা সেন্টিমেন্ট কিন্তু সবসময় বাংলাদেশে রয়েছে, যে সরকার যেটা বলে সেটা হলো তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাজনীতির যে কালচার বা যে পলিটিক্যাল যে কালচার, সেখানে আমরা দেখছি যে গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট, গভর্নমেন্ট পলিসি ইজ দ্য বেস্ট, এই ধরনের একটা মাইন্ডসেট কিন্তু এখানে পিপলের মধ্যে দাঁড়িয়ে গেছে। এর ফলে আমরা যখন এ ধরনের কোনো মানে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক ক্ষেত্রে, আজকে কিন্তু আমরা সে ধরনের বড় কোনো প্রটেস্ট দেখি না যেটা আমরা ভিয়েতনামের সময় দেখেছিলাম।
হ্যাঁ, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা শুনছেন আমাদের বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন, এবং আজকের বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে তেল আভিভ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরণ। আমাদের একজন শ্রোতা লিখেছেন ফেসবুকে, মিল্টন মিত্র, এটা কি জাতিসংঘ বন্ধ করতে পারত না? কি বলবো, ডক্টর ইমতিয়াজ আহমেদ, এটা কি জাতিসংঘ বন্ধ করতে পারত
না? সেটা তো সম্ভবই না। আমি যেটা একটু বলে রাখি যে আমেরিকার আবার বাউন্স ব্যাক করারও কিন্তু ক্ষমতা রাখে। আমি দেখছি যে আমি যেটা উনিও ইচ্ছেশ্বর যেটা বললেন যে ভিয়েতনামের কথা, ভিয়েতনাম যুদ্ধের ব্যাপারে, সেখানে আমরা দেখেছি কিন্তু যে ভিয়েতনামের যুদ্ধেও কিন্তু মানে ঘুরে দাঁড়িয়েছিল আমেরিকা জনগণ একটা সময়। সেই বাউন্স ব্যাকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু ওই কাজটা কিন্তু অনেক, মানে আমরা যদি ভিয়েতনাম যুদ্ধের ইতিহাসটা দেখি তাহলে দেখবো যে যেভাবে তখন ছাত্র আন্দোলন ইত্যাদি হয়েছিল, সেটার যেই অবস্থা সেই অবস্থা এখন বর্তমানে নেই। তবে আমি আমি আশা রাখি, এবং যে কোনো রাষ্ট্র এবং জনগণের উপর আমার সেই আশা যে একটা বাউন্স ব্যাক তারা করেন, এই ওই বাউন্স ব্যাকের কাজটা করতে হবে। যে জিনিসটা, আর একটা জিনিস যেটা আমরা আলোচনা হয়তো করছি না খুব একটা, যেটা আসা দরকার যে এই ধরনের ইসরায়েল যে এই জিনিসটা করতে পারছে বা ডোনাল্ড ট্রাম্প যেটা করতে পারছে, তার একটা বড় কারণ হচ্ছে যে আরব দেশের বিভাজন, বা অন্য কথায় আরবের রাষ্ট্রের সাথে জনগণের মধ্যে যে গ্যাপ, এবং যেখানে যারা আরব দেশে যারা ক্ষমতায় আছেন তারা যেভাবে কি বলবে লাভবান হচ্ছেন আমেরিকার সাথে, বিশেষ করে এই ধরনের একটা কাঠামোর মধ্যে থেকে, সেই জায়গায় কিন্তু আমাদের আবার নজর দেওয়া দরকার। কারণ ওই বিভাজনও কিন্তু একটা বড় কারণ এই পরিস্থিতি জন্য। এখন সেরকম একটা অবস্থায় আপাতত জাতিসংঘ কিছুই করতে পারবে না, এর কারণ একটা, অনেকে হয়তো ভাবছে যে জাতিসংঘের প্রতি আলাদা ক্ষমতা থাকে, জাতিসংঘ একটা মূলত ইন্টারস্টেট একটা অর্গানাইজেশন, ওখানে আন্তরাষ্ট্রীয় একটা অর্গানাইজেশন, ওটা রাষ্ট্রই মানে বিভিন্ন রাষ্ট্র সেখানে আছে, তো তার নিজের কোনো ক্ষমতা নেই। তো সেই অবস্থায় আপাতত জাতিসংঘ কিছু করতে পারবে না, আমার ভরসা ওই আমেরিকার জনগণের উপর।
অনেক ধন্যবাদ। আমাদের একজন প্রশ্নকর্তা আশরাফ মির্জা, হ্যালো আশরাফ মির্জা, বলুন।
হ্যাঁ, আমি ফেসবুকে বলছি। আমি,
হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা। হ্যাঁ বলুন আশরাফ মির্জা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার বলবেন? উনি বোধ হয় এখন আর আমাদের সঙ্গে লাইনে নেই। হ্যালো আশরাফ মির্জা, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটা বলুন।
আমার যেটা 7908 কন্টাক্ট আছে,
আপনার আপনার আপনি তো আমাদের সঙ্গে এখন লাইনে আছেন, আপনি আপনার প্রশ্নটা করুন। আচ্ছা ঠিক আছে, দীপক চক্রবর্তী আমাদের আরেকজন শ্রোতা, তিনিও লাইনে আছেন। দীপক চক্রবর্তী আপনার প্রশ্নটা করবেন।
হ্যাঁ জি আপু, নমস্কার।
নমস্কার।
হ্যাঁ জি, আমি বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী বলছি, পঞ্চগড় থেকে।
হ্যাঁ পঞ্চগড় বলুন।
হ্যাঁ জি, আমার প্রশ্ন হচ্ছে জেরুজালেমের যে যে আমরা যে অতিথি যে আমাদের আছে, যে আমাদের মানে ভয়সমাধিকার, ওনারা যে কথাটা বললো ওনারা ওখানে অনেক লোক আহত হয়েছে এবং নিহত হয়েছে, তা আমি যেটা মনে করব যে বড় বড় আশ্রয়গুলা যে আমাদের আছে, যে ট্রাম্প সরকার যে আছে, তা এই এই নিয়ে যে এতগুলা যে মানুষ যে হতাহত যে হইলো, বড় বড় আশ্রয়গুলা কি বিষয় নিয়ে ভাবতেছে আর কি, এবং যে আমাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কতটুকু আর কি মন্তব্য করতেছে, যে এতগুলা মানুষ যে হাতাহাতি হইলো, যে আহত হইলো, এই বিষয়ে একটু আলোকপাত করবেন আর কি। নমস্কার।
নমস্কার ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন তিনি ইসরায়েলের পক্ষে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনহামিন নেতানিয়াহু যেই ভাষায় বলেছেন, তিনি এই বিক্ষোভকারীদেরকে প্রায় 35,000 থেকে 40,000 যখন বিক্ষোভ করছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী তাদেরকে টেরোরিস্ট বলে আখ্যায়িত করেছেন এবং একটা টেরোরিস্ট অ্যাক্ট বলেছেন, এবং বলেছেন যে ইসরায়েলের নিজস্ব সেলফ ডিফেন্স এর অধিকার রয়েছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সে একই সুরে কথা বলেছেন, বলেছেন ইসরায়েলের নিজের নিরাপত্তা নিশ্চিত করবার অধিকার রয়েছে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ইসরায়েল যে কোনো অ্যাক্ট করতে পারে। যদিও এই অবস্থান শুধু জাতিসংঘ নয়, আপনার বিভিন্ন মানবাধিকার সংগঠন নয়, ইসরায়েলের যে মানবাধিকার সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু ইসরায়েল সরকারের এই অবস্থানের তীব্র নিন্দা করেছে এবং বলেছে যে নিরাপত্তার অজুহাত দিয়ে এভাবে সাধারণ জনগোষ্ঠীকে হত্যা করবার কোনো অধিকার ইসরায়েল সরকারের নেই। সেটা ইসরায়েলের যে আপনার মানবাধিকার সংগঠন তারাই কিন্তু এই বক্তব্যটি দিয়েছে, কিন্তু অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শক্তভাবে ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছেন এবং মনে করেন যে এ ধরনের যে কোনো কাজ যদি ভবিষ্যতে হয়, অর্থাৎ আমরা যদি গাজার যে ম্যাপটা সেটা যদি দেখি, যে ছোট্ট একটি জায়গা, সেখানে 18 লক্ষ লোক বসবাস করে এবং সেই এবং সেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন, এবং গাজার চারদিকে আপনার ভূমি জলসীমা এবং আকাশ কিন্তু ইসরায়েল কন্ট্রোল করছে, সুতরাং এই ভূমি এই যে সীমানার দিকে যে কোনো বিক্ষোভকে ইসরায়েল স্পষ্ট করে বলে দিয়েছে এটা হচ্ছে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম, ভবিষ্যতেও যদি এই ধরনের কার্যক্রম হয় তাহলে ইসরায়েলের সেনাবাহিনী আবার গুলি করতে দ্বিধা করবে না। মার্কিন বর্তমান প্রশাসন সে একই স্ট্যান্ড নিয়েছে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের নিয়মিত বুধবারের অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন শুনছেন, এবং আজকের বিষয় হচ্ছে তেল আভিভ থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ডক্টর ইমতিয়াজ আহমেদ একটি প্রশ্ন তুলেছেন, এবং যে আরব রাষ্ট্রগুলোর কি ভূমিকা থাকা উচিত সেই প্রসঙ্গে আসব। আপনি কি বলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ?
আমি তো মনে করি যে তারা বড় আকারে এটার সাথে জড়িত, তাদের দুর্বলতা বলে দিচ্ছে যে তারা কি বলা হয় খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখবে না, যদিও ওআইসি সম্মেলন এমার্জেন্সি সম্মেলন ইত্যাদি হতে যাচ্ছে, কিন্তু
ওআইসি তো একটা স্টেটমেন্টও দিয়েছে বাংলাদেশের তরফ থেকে, সেটা দেয়া হয়েছে।
জি আমি মনে করি যে এই মনার্কি সিস্টেম রয়ে গেছে বিভিন্ন আরব দেশে, এবং তাদের যে তেলের সম্পদে যেই রিসোর্স তারা করতে পেরেছে, বিশেষ করে 70-এর পরে সেখানে একটা নতুন ধরনের সমস্যা তৈরি হয়েছে রাজতন্ত্র নিয়ে, কারণ প্রজাতন্ত্র আর রাজতন্ত্রের মধ্যে একটা মৌলিক একটা কি বলা হয় যাকে বলা হয় একটা বিভাজন সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে জনগণের যা যেটাকে আমরা সিভিল সোসাইটি বলে ইত্যাদি সেগুলো বলতে গেলে কিছুই নেই, তো সেই জায়গায় একটা বড় সমস্যা রয়ে গেছে। কিন্তু যেটা বললাম এর সাথে আমেরিকা যে বড় আকারে যে আমেরিকাটাকে বলছি সব মিলে এমন একটা অবস্থা স্ট্রাকচার খাড়া হয়েছে যেখানে আমি মনে করি না যে আপাতত প্যালেস্টাইনরা খুব একটা কি বলা হয় সহজে
এই একটা সমাধান পাবে। মৌলিক পরিবর্তন যখন আসবে আমেরিকা জনগণের মধ্যে, এবং আমি একটা জিনিস স্পষ্ট বলছি যে তারা একাধিকবার বাউন্স করেছে, তাদের ইতিহাসে যদি আমরা দেখি সেই বাউন্স আমরা আগামীতে আমি মনে করি যে হতে যাচ্ছে। ঠিক একইভাবে আরব দেশে যখন পরিবর্তন হবে তখন হয়তো একটা কি বলা হয় আজকের যে আলোচনা সেই আলোচনার হয়তো প্রয়োজন হবে না।
অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। আপনি কি মনে করেন এই আরব রাষ্ট্রগুলোর ভূমিকা সম্পর্কে?
এখানে আমরা দেখছি ইসরায়েল যে একটা পাওয়ারফুল ভূমিকা পালন করতে পারছে মধ্যপ্রাচ্যের, অন্যতম কারণ হচ্ছে যে আরব রাষ্ট্রগুলির মধ্যে বিভাজন। এবং ইরান যদিও আরব রাষ্ট্র নয় কিন্তু ইরানের একটা বড় রোল রয়েছে এখানে। আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যের যে ইতিহাসটা, সেই দীর্ঘ ঐতিহাসিকভাবে ইরান এবং সৌদি আরবের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। ইরান এবং সৌদি আরবের যে দ্বন্দ্ব সেটা কিন্তু মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেই রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং দুটো রাষ্ট্রই ইরান এবং সৌদি আরব চাচ্ছে মধ্যপ্রাচ্যের উপর তার প্রভাব বলয় যেটা সেটাকে আরো বিস্তৃত করতে, এবং এই বিস্তৃত করার মধ্যেই যে এক ধরনের স্নায়ু যুদ্ধ সেটাই কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনীতির গতি প্রকৃতিকে আপনার নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ করতে যে আজকে সৌদি আরব মনে করছে যে ইরানকে যদি ইরানের যে প্রভাব সেটিকে ঠেকাতে হলে প্রয়োজন হলে ইসরায়েলের সাথেও কিন্তু সৌদি আরব তার মিত্র মানে সম্পর্ক বাড়াতে বা ইসরায়েলের সাথে একসাথে কাজ করতে, কিন্তু সৌদি আরবের কোনো সমস্যা সৌদি সরকার দেখছে না। এবং ইসরায়েলও মনে করে, আমরা খুব রিসেন্টলি একটি স্টেটমেন্ট দেখলাম খুব সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে, যে সিরিয়াতে বা অন্যান্য জায়গায় ইরানের যে প্রভাব সে প্রভাবকে ঠেকানোর জন্য সৌদি আরবকে ইসরায়েল পাশাচ্ছে এবং সৌদি সহযোগিতা তার জন্য দরকার। এবং আমরা খুব আরেকটি জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে যে ভারত এবং ইসরায়েলের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে এবং সৌদি আরব তার স্পেস খুলে দিয়েছে যে ভারতীয় বিমানের জন্য, যে সৌদি স্পেস দিয়ে ভারতীয় বিমান ইসরায়েলে যেতে পারে। অর্থাৎ বর্তমান সৌদি যে সরকার রয়েছে তারা কিন্তু খুব প্রকাশ্যেই বলতে চাচ্ছে যে তারা কিন্তু ইসরায়েলের সাথে অধিক কোঅপারেশন সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী। এবং অনেকেই মনে করেন যে আপনার বিহাইন্ড দ্য সিন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে এক ধরনের কোঅপারেশন বিভিন্ন জায়গায় চলছে। এই কোঅপারেশনটা আমরা কি বলে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমরা দেখেছি। এবং এই কোঅপারেশনগুলির মূল উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে ইরান হচ্ছে সৌদি আরবের কাছে ইরান হচ্ছে মূল শত্রু ইসরায়েলের থেকেও। এবং ইসরায়েলও মনে করে যে আজকে তার সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট মধ্যপ্রাচ্য হচ্ছে ইরান, এবং সেই ইরানকে ঠেকানো হচ্ছে ইসরায়েলের মূল পলিসি। এবং ইসরায়েল এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রয়েছে, কারণ ইসরায়েল মনে করে যে আজকে যে ইরাকে যে সরকার রয়েছে সেটা এক ধরনের ইরানপন্থী সরকার, এবং সিরিয়াতে এক ধরনের ইরানপন্থী সরকার রয়েছে, লেবাননে আজকে হেজবুল্লাহ নির্বাচনে জয়লাভ করেছে বিপুলভাবে, ফলে ইরান ইরাক সিরিয়া হেজবুল্লাহ একটা এক্সিস পাওয়ার ইসরায়েলের ভাষায় দাঁড়াচ্ছে, যেটা ইসরায়েলের ভবিষ্যৎ যে সিকিউরিটি থ্রেট তার জন্য খুব একটা হুমকি হয়ে দাঁড়াবে। এবং ইসরায়েল এখানে খুব কনসার্ন, এবং সেই ক্ষেত্রে সে সৌদি আরবকে পাশে চাচ্ছে। এবং সৌদি আরবও মনে করে যে আজকে সিরিয়াতে বাশার আল আসাদের সরকার টিকে যাওয়াতে এবং রাশিয়া সেখানে বড় ভূমিকা পালন করাতে ইরান আরো প্রভাবশালী হয়ে উঠবে। এবং ইয়েমেনে যে আমরা যেটা দেখছি যে হুতিদের যে আপনার যে গেরিলা বাহিনীদের যে অ্যাক্টিভিটিস সেটিও সৌদি আরব মনে করছে যে একটা ইরান সেখানে বড় ভূমিকা পালন করছে। এবং সৌদি আরব এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে যে সেখানে ইরান অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠছে। আমরা বাহরাইনেও দেখলাম যে বিপুল বিক্ষোভ আপনার শিয়া পপুলেশনের আপনার বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, ফলে আজকে সৌদি আরব মনে করছে যে ইসরায়েল যদি তার পাশে থাকে তাহলে আজকে যে ইরানের যে ক্রমবর্ধমান প্রভাব সেটিকে তারা ঠেকানো যাবে। ফলে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলো তাদের মধ্যে যে বিভাজন সেই বিভাজনটাই কিন্তু আজকে ইসরায়েলকে একটা সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছে, এবং ইসরায়েল কিন্তু সেখানে অধিক রোল প্লে করতে পারছে।
অনেক ধন্যবাদ। এখানে উল্লেখ করতে হয় ল্যাটিন আমেরিকান দেশ গুয়াতেমালা, তারা কিন্তু আজকে তাদের দূতাবাস উদ্বোধন করেছে জেরুজালেমে। আমাদের অনেক শ্রোতাই ফেসবুকে লিখছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন যে মধ্যপ্রাচ্যের মধ্যে বিভাজন এর জন্য দায়ী। সেই প্রসঙ্গে আরেকটি কথায় আসছি, হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন যে হামাস এর জন্য যে এত লোক মারা গেছে ফিলিস্তিনিদের এই আন্দোলনের সময়, এই প্রতিবাদ বিক্ষোভের সময়, সেটা তার জন্য হামাস দায়ী। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে অনেক ফিলিস্তিনি যে মারা গেছেন এবং এই যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এর জন্য পুরোপুরি হামাসই দায়ী, হামাসকেই দোষারোপ করা হচ্ছে হোয়াইট হাউসের কর্মকর্তারা সেটাই বলছেন, এ সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন।
না, এটা তো প্রদীপকে বলে, এটা আমি মনে করি না যে কি বলা হয় এর চেয়ে অন্য কিছু হলে হয়তো অবাক হতাম। এটা ওইভাবেই কি বলা হয় যেভাবে আমরা দেখছি সে থেকে কোনো নতুন কিছু না, তো খুবই প্রেডিক্টেবল এই কথাবার্তা। এবং ব্লেমিং দ্য ভিকটিম, এডওয়ার্ড সাইডের একটা বই আছে বহু আগে লেখা, যে ভিকটিমকে ব্লেম করা হচ্ছে, তো এটা ব্লেম করা ভিকটিম এটা তো নতুন কিছু না, কিন্তু এটা নিয়ে আমি মনে করি না যে আমাদের কি বলা হয় যে জায়গায় আলোচনাটা আসলে যাওয়া উচিত, ইসরায়েল বা পালেস্তাইনের উপরে আসলে সমস্যাটা চলে গেছে। মানে সমস্যাটা হলো যে এত রীতিমত মানুষের একটা বিষয় চলে এসেছে, কারণ 52 জন যেভাবে মরেছে সেই জিনিসটা যদি আমি দেখি তাহলে কিন্তু এটা কি রাষ্ট্র কি রাজনীতি আমি কোন বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আর বড় থাকছে না। কথা হচ্ছে আমি মানুষ হিসাবে জিনিসটাকে আমি কিভাবে দেখবো এবং কি ধরনের বিশ্ব চাচ্ছি, এবং আমি যেটা পড়াচ্ছি বা আমি যেটা নিয়ে চাচ্ছি এমনকি আমার সন্তান ইত্যাদির মধ্যে যেটার মধ্যে চাচ্ছি সেটার সাথে মিল আছে কিনা সেই জায়গায় আমাকে যেতে হবে। যার জন্য আমি মনে করি যে বড় ধরনের একটা বিষয় কিন্তু ঘটে গেল এই কি বলা হয় হয়তো এমবাসির উদ্বোধনের কে নিয়েই, কিন্তু বেশ কয়েকদিন ধরে জিনিসটা হচ্ছে, কিন্তু যেভাবে জিনিসটা হয়েছে সেটা আমি মনে করি যে একটা মৌলিক পরিবর্তন আসছে। এখন জনগণ কিভাবে এটাকে নেবেন, কতদিন সামনে আসবে সেটা হয়তো আমাদের অপেক্ষা করতে, কিন্তু আমি মনে করি যে আমাদের নজরটা কিন্তু ওই 52 যেই মারা গেছেন এবং 2400 উপরে যারা জখম হয়েছেন সেদিকেই আমাকে নজরটা রাখতে হবে আপাতত।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা গিয়াস উদ্দিন, উনি লিখেছেন, When will Muslim world will be united? Dr. Said Iftikhar Ahmed.
আমি আবারও বলতে চাচ্ছি যে শুধু মুসলিম ওয়ার্ল্ড কেন ইউনাইটেড হতে হবে, এবং যেখানে যারা নন মুসলিম ওয়ার্ল্ড যারা রয়েছে, রাশিয়া, ভারত বা চায়না বা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মানবিক মানুষজন রয়েছেন, মানবতার যে ঐক্যটা সেটা এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ ইসরায়েলের যে আজকে যে আপনার যে পলিসি, তার ভিকটিম কিন্তু শুধু আরব মুসলিমরাও নন, আরব খ্রিশ্চানরাও। এবং অনেকে যেটা বলে মনে করা হয় যে তারা বোধ হয় শুধুমাত্র মুসলিম পপুলেশন বেছে অ্যাটাক করছেন, বিষয়টা কিন্তু তা নয়। এবং প্যালেস্টাইনের বহু খ্রিশ্চান নানানভাবে সেখানে নির্যাতিত হয়েছেন এবং হচ্ছেন। সুতরাং আজকে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব মানবতা যারা মানবিক মানুষ সেটা যে দেশেই হোক, তাদের একটা ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা যখন আমরা করতে পারবো এবং একটা মানবিক যে মূল্যবোধ সেটাকে যখন আমরা প্রিভেইল করতে পারবো, তখনই কিন্তু এ ধরনের যে সমস্যা তার একটা সমাধান করা যাবে। কিন্তু যদি আমরা কোনো গোত্রকে ধরে, অর্থাৎ আমরা যে ইসরায়েল যে রাষ্ট্র সেটা তো একটা জায়োনিস্ট রাষ্ট্র, অর্থাৎ একটা জুইশ যে বা ইহুদি ধর্মকে ভিত্তি করে সেটাকে গড়ে উঠেছে, এই ধর্মভিত্তিক যে রাষ্ট্রের যে কনসেপশন, সেই কনসেপশনটা থেকে কিন্তু এই সমস্যাটা সূত্রপাত হয়েছে। সুতরাং সেই কনসেপশনটাকে আমরা ওভার মানে ট্যাকল দেওয়ার জন্য যদি আরেকটা ধর্মকেন্দ্রিক চিন্তাকে সামনে এনে সেটাকে ট্যাকল দেওয়া হয়, সেটা কিন্তু সমস্যাটাকে আরো বাড়িয়ে দেবে। সুতরাং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে বিশ্ব মানবতার যে ঐক্য, একটা মানবিক ঐক্য, সে মানবিক ঐক্য সেখানে ধর্মটা সেখানে ভবিষ্যতে এ ধরনের যে আপনার যে নির্মম বাস্তবতা আমরা দেখছি প্যালেস্টাইনে বা অন্যান্য জায়গায়, সে সমস্যাগুলো সমাধান করা যাবে। কিন্তু যদি সেই পুরো ট্র্যাকেই আমরা চলতে থাকি, অর্থাৎ যে ট্র্যাক থেকে সমস্যাগুলি হয়েছে সেই সেই ধরনের আরেকটা কাউন্টার ট্র্যাক আমরা তৈরি করি, তাহলে সমস্যাগুলো শুধু আরো ঘনীভূতই হবে, যে সমস্যাগুলোর সমাধান হবে না।
অনেক ধন্যবাদ। আমাদের হাতে মানে সময় আসলে একেবারেই নেই, একদম শেষ পর্যায়ে আমরা প্রান্তে চলে এসেছি। একজন শ্রোতা আমাদের এখনই শেষ করতে হবে, তার আগে কয়েকজন শ্রোতার কথা বলছি। মিল্টন মিত্র, আপনি লিখেছেন এটাকে ধর্মীয়, এটা ধর্মীয় বিষয় না। আপনি আরও লিখেছেন এটা শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, আপনি ওই যখন আমরা আলোচনা হচ্ছিল সেই সময় লিখেছেন। প্রদীপ কুণ্ডু, আপনি লিখেছেন যে আপনার ভালো লাগছে অনেক ধন্যবাদ শ্রোতারা, আপনারা অনেকেই আমাদের ফোন নাম্বার দিয়েছেন এবং আমরা তাদের কল করতে চেষ্টা করেছি। আমাদের হাতে একেবারেই সময় ফুরিয়ে গেছে, এখন আর সময় নেই। ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যোগ দেওয়ার জন্য। আর অনেকের প্রশ্ন আমি নিতে পারিনি, সেজন্য সত্যি দুঃখিত। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এতক্ষণ শুনছিলেন আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন। এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দাবি সম্পর্কে আপত্তি জানালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাঁরা দেখবেন এই নির্ধারিত বৈঠকটি আগামী মাসে হবে কিনা। এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স ফক্স নিউজকে বলেন যে ট্রাম্প প্রস্তুত রয়েছেন এই বৈঠকের জন্য, তবে যদি 12 জুনের সেই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত না হয় তাহলে যুক্তরাষ্ট্র সর্বাধিক চাপ সৃষ্টি করবে উত্তর কোরিয়ার ওপর এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ না দেওয়ার যে হুমকি উত্তর কোরিয়া দিচ্ছে তাতে নতুন করে এই সন্দেহ দানা বেঁধে উঠেছে যে পরমাণু অস্ত্র নিরোধের ব্যাপারে কোনো চুক্তি সম্ভব কিনা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 12 জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাজি হন যাতে করে উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা বিধান এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে দেশটিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরমাণু কার্যক্রম বন্ধ করার ব্যাপারে একটা সমঝোতা হয়। কিন্তু আজ উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে কোয়াম রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থার মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের কিমের ভাষায় লাগামহীন মন্তব্যের সমালোচনা করা হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি পুলিশ ফাঁড়িতে আক্রমণে একজন পুলিশ নিহত হয়েছে। 5 জন লোক একটি গাড়িতে করে রিয়াউ শহরের ওই পুলিশ ফাঁড়ির ফটকে চলে আসে এবং লাফ দিয়ে পুলিশকে তলোয়ার দিয়ে আক্রমণ করে। পুলিশ এদের মধ্যে 4 জনকে গুলি করে হত্যা করেছে এবং 5ম জন পালানোর সময় ধরা পড়ে। অন্তত 1 জন সাংবাদিক, যিনি সেখানে অন্য একটি নির্ধারিত অনুষ্ঠানের রিপোর্ট তৈরির জন্য এসেছিলেন, তিনিও এই ঘটনায় আহত হন। বাংলাদেশে পুলিশের সঙ্গে পৃথক 2টি কথিত বন্দুকযুদ্ধে 2 ব্যক্তি নিহত হবার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
পুলিশের তরফে জানা গেছে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা এলাকায় এবং ফেনী জেলার খুশিপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় ফতুল্লার আলামিন নগরে ছিনতাইকারীদের সাথে বন্দুকযুদ্ধে পারভেজ নামের 1 ব্যক্তি নিহত হন। পুলিশ আরো জানিয়েছে পারভেজের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এদিকে ফেনী জেলার খুশিপুরে অপর এক বন্দুকযুদ্ধে মুসা আলম মাসুদ নামের 1 ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে মাসুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও ডাকাতির 1টি মামলা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা দেওয়া তথ্য মতে 2018 সালের এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে, এনকাউন্টারে এবং ক্রস ফায়ারে নিহত হয়েছেন 60 জনের উপর মানুষ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পবিত্র রমজানের সূচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া 1 শুভেচ্ছা বার্তায় বলেন তিনি রমজানে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মুসলমানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। রমজানের এই পবিত্র মাসে মুসলমানরা তাদের একাত্মবোধ ও প্রার্থনার মধ্যে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিলকে স্মরণ করে থাকেন। অনেকেই এই পবিত্র মাসে রোজা রাখেন, দাতব্য কাজে অংশ নেন, দোয়া করেন এবং কোরআন পাঠ করেন।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। ফেসবুকে যারা ছিলেন এবং বেতার তরঙ্গে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নিক ইভানভ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.